বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pearstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pearstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন তেহরানি অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচার চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এড়িয়ে আমেরিকা যাত্রা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। এবং আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 205 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠাল আমেরিকা। সামরিক বিমানে করে পৌঁছে দেওয়া হল নিজ দেশে। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তেহরানি অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। তিনি গতকাল তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী হিকমত হাজিয়েফের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ কঠোর অবস্থান তুলে ধরেন। পেজিশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বিধিমালার অংশ। ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলের সীমান্তগুলোতে যে কোনো ধরনের পরিবর্তন অগ্রহণযোগ্য। বহির শক্তিগুলোর সুনির্দিষ্ট কিছু তৎপরতার কারণে যে কোনো ধরনের সংঘাত প্রতিহত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা অনিবার্য হয়ে পড়েছে। পেজেশকিয়ান বলেন, ইরান মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের বিস্তৃতি ঘটাতে এবং মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে চায়। মুসলিম দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকলেই বহির শক্তিগুলো এসব দেশে হস্তক্ষেপ করার ও ঐক্য বিনষ্ট করার সুযোগ পাবে। তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হত্যা, বেআইনি ধরপাকড় এবং গণহারে বসত বাড়ি ধ্বংস করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বিশেষ করে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর তাণ্ডবে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাকাই বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বহুবার পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের বিস্তৃতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের এই কর্মকর্তা পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর এই ভয়ঙ্কর অপরাধযজ্ঞ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরবতায় গভীর দুঃখ প্রকাশ করেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, 2025 সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় 10 শিশু, 1 নারী এবং 2 বৃদ্ধ সহ অন্তত 70 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সময় ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী বিমান বেশ কয়েকটি ইউরোপীয় দেশের আকাশসীমা এড়িয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একটি ইহুদিবাদী গণমাধ্যম খবর দিয়েছে। হিব্রু দৈনিক মারিব একাধিক নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, যেসব ইউরোপীয় দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে, সেসব দেশের আকাশসীমা এড়াতে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি একটি বিশেষ রুট ব্যবহার করেছে। কয়েকটি পশ্চিমা গণমাধ্যমও নেতানিয়াহুকে বহনকারী বিমানের নির্ধারিত রুট এড়িয়ে চলার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান যুদ্ধাপরাধী নেতানিয়াহু। যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানোয় বিশ্বের বহু দেশ এবং মানবাধিকার সংগঠন ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে। আজ নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বে 25 মিটার ব্যান্ডে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তদন্তের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয়ে আবেদন করার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আজ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। আবেদনে দুদক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থাকাকালীন মোশাররফ হোসেন অবৈধ উপায় এবং অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। আবেদনে দুদক কর্মকর্তা বলেন, তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে, তাই তার বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন রয়েছে। আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 205 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1,10,00,000 অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তার অংশ হিসেবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের ভারত নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করল ট্রাম্প প্রশাসন। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। আগামী 13 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ভারতের বেসরকারি টেলিভিশন NDTV জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসনে আমেরিকার সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরতম গন্তব্য হচ্ছে ভারত। টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো থেকে 5,000-এর বেশি অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত। ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা অবৈধ অভিবাসীদের ধরে সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছিল সেখানেই পাঠানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদী শেষ পর্যন্ত যা সঠিক তাই করবেন। ভারত ও আমেরিকা 18,000 ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। তুরস্ক সিরিয়ায় স্থায়ী সেনাঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি দৈনিক তুর্কিয়ে সোমবার খবর জানিয়ে বলেছে, সিরিয়ায় 2টি ঘাঁটি নির্মাণ করে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক। তুরস্ক এবং সিরিয়ায় ক্ষমতাসীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হায়াত তাকরির আর সাম্বা HTS এর মধ্যে এর আগে স্বাক্ষরিত এক সামরিক চুক্তির ভিত্তিতে ঘাঁটিগুলো নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার নয়া সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এসব ঘাঁটি ব্যবহার করবে তুরস্ক। দৈনিক তুর্কি জানিয়েছে, অচিরেই রাষ্ট্রীয়ভাবে প্রতিরক্ষা চুক্তি সই করবে তুরস্ক এবং সিরিয়া। এই চুক্তি অনুযায়ী দামেস্ক হঠাৎ কোন হুমকির মুখে পড়লে আঙ্কারা তার পাশে দাঁড়াবে। দৈনিক তুর্কি আরও জানিয়েছে, HTS কে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে পরিকল্পিত তুর্কি ঘাঁটিগুলোতে 50টি F-16 যুদ্ধবিমান মোতায়েন রাখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর করে কৌশলগত পানামা খাল দখলের হুমকি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে গেছেন। পানামা খাল আমেরিকাকে ফেরত দেওয়ার জন্য ট্রাম্পের দাবির প্রতি সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সাথে দেখা করেন শীর্ষ কূটনীতিক। পানামার জনগণ এবং প্রেসিডেন্ট মুলিনো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, খালটির মালিকানা ইস্যুতে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। পানামা খাল ফিরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে পানামার জনগণ মার্কিন বিরোধী বিক্ষোভ করেছেন। পানামা সিটিতে বিক্ষোভকারীরা পানামার পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন, যাতে লেখা ছিল মার্কো রুবিও পানামা থেকে চলে যাও। এছাড়া আরও স্লোগান লেখা ছিল যে জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক এবং এক দেশ এক পতাকা থাকবে। বিক্ষোভ চলাকালে ট্রাম্প ও রুবিওর ছবি সম্বলিত প্ল্যাকার্ডে আগুন দেওয়া হয়। পানামা খালটি চীনা হাচিসান পোর্টস কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হংকং ভিত্তিক কোম্পানিটিকে খালের কার্যক্রম পরিচালনার জন্য পানামা সরকার 25 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। কোম্পানিটি পানামা খালের দুই প্রান্তে বন্দর পরিচালনা করে। রবিও শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত কলামে লিখেছেন, কৌশলগত এই জলপথের উপর চীনা প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে ওয়াশিংটন। জার্মানির পতাকাবাহী লুফথানসা এয়ারলাইন্স আবার বিমানের ফ্লাইট চালু করছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানে ফ্লাইট চালু রাখার ব্যাপারে গত 29 নভেম্বর নিরাপত্তা নোটিশ ইস্যু করার পর জার্মানি ইরানে ফ্লাইট স্থগিত করেছিল। ইউরোপীয় ইউনিয়নের এই নিরাপত্তা নোটিশের মেয়াদ 31 জানুয়ারি শেষ হয়েছে এবং নতুন করে লুফথানসা ইরানে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর ফলে জার্মানি থেকে যেমন ইরানের ফ্লাইট যাবে, তেমনি ইরান থেকেও জার্মানিতে বিমান চলাচল শুরু হবে। ইরানের বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি গতকাল জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে জার্মানির ফ্লাইট চালু করার বিষয়ে লুফথানসার প্রতিনিধিদের সাথে বৈঠকের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আশা করছি আমরা শিগগিরই লুফথানসার গ্রুপের বিমান চলাচল দেখতে পাব। আমিরানি বলেন, গত 2 মাসে ইরানের আকাশসীমা শান্ত ছিল এবং এই সময়কালে ইরানের মধ্য দিয়ে প্রতিদিন গড়ে 700টিরও বেশি বিমান চলাচল করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে গত 29 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা নোটিশ জারি করেছিল। এর ফলে ইরান ও এই দেশটির মধ্যে বিমান চলাচল স্থগিত হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক যুদ্ধ সম্পর্কে এবার রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
আমেরিকা নতুন করে তাদের মিত্রদের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে ওই যুদ্ধের সূচনা করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিক্স অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে, তবে তাদের উপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পার্স্টুডে আরো জানিয়েছে, আমেরিকা ফার্স্ট এই স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক মিত্র ও অংশীদারদের সাথে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নয়া যুগের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার শাসক গোষ্ঠী মনে করে, বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দাঁড় নীতি এবং বাণিজ্যিক শুল্ক হ্রাস নীতি চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং আমেরিকা অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে। এ বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশ যখন শুল্ক আরোপ করেছিল তখন ধনী ছিল। এখন বাণিজ্য শুল্ক তুলে নেয়া কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ফলে আমেরিকা একটি রপ্তানিকারক দেশ থেকে একটি প্রধান আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ফলে আমেরিকার বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় $50,000 কোটি দাঁড়িয়েছে। অন্যভাবে বলা যায়, আমেরিকানরা প্রতি বছর রপ্তানির চেয়ে $50,000 কোটি বেশি আমদানি করে। বছরের পর বছর ধরে চলমান এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে সহনীয় নয়। যে কোনো উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন করতেই হবে, কিন্তু কিভাবে? এই পরিবর্তন আনার হাতিয়ার হল আমদানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা। তাদের যুক্তি হল, আমদানিকৃত পণ্যের দাম বাড়ার সাথে সাথে আমদানি পণ্যের পরিমাণ কমে যাবে এবং মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তবে কানাডা, মেক্সিকো, চীন অথবা ইইউ সদস্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরও একই রকম শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। এর ফলে আমেরিকার পণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা কেবল আমদানিকৃত পণ্যের দামই যে বাড়বে তাই নয়, বরং আমেরিকার রপ্তানি বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে। উভয় দিক থেকেই আমেরিকার নাগরিকদের উপর চাপ সৃষ্টি হবে। জনগণের উপর এই চাপ সৃষ্টির কথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বাণিজ্য যুদ্ধে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা আরো তীব্র করার সিদ্ধান্তের ব্যাপারে এ বিষয়গুলোর কোনোটি ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তাদের দৃষ্টিতে বিশেষ করে কানাডা, মেক্সিকো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মার্কিন অর্থনীতি এতটাই শক্তিশালী এবং বিশাল যে বাণিজ্য যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ওই দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে। বেইজিং এর উপর রাজনৈতিক ও নিরাপত্তা চাপ তীব্র করে চীনকে আমেরিকার সঙ্গে আপোষ করতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিদেশিদের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে মূল বাধা স্বয়ং আমেরিকার ভেতরেই রয়েছে। সেই বাধাটি হল আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। অপরদিকে রপ্তানি বাজারের ক্ষতিও আমেরিকার জনগণ হয়তো সইতে পারবে না। জনগণ হয়তো তাদের সরকারকে এই নীতি পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য চাপ দিতে পারে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তেহরান এই অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচার চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এড়িয়ে আমেরিকা যাত্রা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মুশারফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 205 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠালো আমেরিকা। সামরিক বিমানে করে পৌঁছে দেওয়া হল নিজ দেশে। এবার নতুন দুটি খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছেন যে তার দেশ খুব শিগগিরই সামরিক বাজেট দ্বিগুণ করবে। একইভাবে ইউরোপীয় মিত্র দেশগুলোকে সামরিক বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের সম্মিলিত সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন, তখন ম্যাক্রন এ ঘোষণা দিলেন। ইউরোপীয় প্রতিরক্ষা বিষয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের সাথে আলাপের সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, আরও শক্তিশালী এবং স্বাধীন ইউরোপ প্রতিষ্ঠা করা জরুরি। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী বলেছেন, আফ্রিকার দেশগুলোকে মার্কিন হুমকির মুখে পিছু না হটে ওই দেশকে খনিজ উপাদান সরবরাহ বন্ধ করে দিতে হবে। শ্রোতাবন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে আমাদের এখনকার বিশ্ব সংবাদ এবং সংক্ষিপ্ত সংবাদ। এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শ্রোতবন্ধুরা,
সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
1897 সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের ভাজেল শহরে অনুষ্ঠিত ইসরায়েলের প্রথম কংগ্রেস সম্মেলনে বলা হয়েছিল যে পানি ছাড়া ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমানে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সরাসরি সন্ত্রাসী ও নিরাপত্তা বিরোধী হুমকি সৃষ্টির পাশাপাশি লেবানন, জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিন সহ আরব দেশগুলোর পানি নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সংকট সৃষ্টি করছে। আজকের অনুষ্ঠানে আমরা ইসরায়েলের পানি সন্ত্রাস এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৪০২ হিজড়িতে চেশমে ওয়াজানি ওয়াটার পাম্প স্টেশন প্রকল্প এবং দক্ষিণ লেবাননের বৃহত্তম ওয়াটার পাম্প স্টেশন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায়। এ ব্যাপারে লেবাননের স্থানীয় কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ বলেছেন, ইসরায়েলের হামলায় বৈদ্যুতিক সরঞ্জাম, পানি পাম্প প্রকল্প এবং পানি বিতরণ নেটওয়ার্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে সীমান্ত এলাকার অসংখ্য গ্রাম ও শহরের পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। লেবাননের সীমান্তে ইসরায়েলের বিমান হামলা ও কামানের গোলার আঘাতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সীমান্তবাসীরা পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখছে এবং তাদের বাড়ির ছাদ থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে তা টেনে নিয়ে সংরক্ষণ করছে। অন্যান্য এলাকায় লেবাননের গ্রামবাসীরা পানির চাহিদা মেটাতে কূপ খননের আশ্রয় নিয়েছে, যা তাদের স্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। লেবাননের মতো জর্ডানও ১৪০২ হিজড়িতে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
১৯৯৪ সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল জর্ডানকে বছরে ২.৫ কোটি থেকে ৫ কোটি ঘনমিটার পানি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইসরায়েল বারবার ওই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং পানি সরবরাহ করা থেকে বিরত থেকেছে। এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ঘোষণা করেছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রাখায় তিনি ইসরায়েলি মন্ত্রীর পাশে বসে পানীয় বিদ্যুৎ চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন না। এভাবে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন ও জর্ডানে তীব্র পানি সংকট তৈরি করেছে ইসরায়েল, যাতে ওই দেশগুলোর সরকার ও জনগণ ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার চিন্তাও করতে না পারে। এ অবস্থায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ জর্ডান নদীর পশ্চিম তীরের পাহাড়ি জলের অববাহিকায় একটি ছোট অংশের অংশীদার হলেও সেখানেও তারা সংকট ও বঞ্চনার মুখে পড়েছে। অন্যদিকে গোলান মালভূমি ইসরায়েলের দখলে থাকার কারণে সেখানকার জালিলে হ্রদের পানি থেকে বঞ্চিত হচ্ছে সিরিয়া।
ইসরায়েল উপকূলীয় অঞ্চলের মাটির নিচের পানি এবং পাহাড় থেকে বেয়ে আসা পানির উপর নির্ভরশীল, আর এই দুটি পানির গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে গাজা এবং পশ্চিম তীর। ইসরায়েলের ভূপৃষ্ঠের পানি প্রধানত উত্তর ও পূর্বে কেন্দ্রীভূত। ইসরায়েল উপকূলীয় জলাভূমি এবং পর্বতের পানির উপর নির্ভরশীল, আর এ দুটিই গাজা এবং পশ্চিম তীরের অধীনে অবস্থিত। ইসরায়েলের ভূপৃষ্ঠের পানি প্রধানত উত্তর ও পূর্বে কেন্দ্রীভূত এবং তারা জর্ডান নদীর উৎস দখল করে জর্ডান ও সিরিয়ার জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। তেল আবিব ন্যাশনাল ওয়াটার ক্যারিয়ার নামে একটি বিশাল প্রকল্প তৈরি করেছে, যেখানে খাল কেটে পাইপলাইন নির্মাণ এবং পাম্পিং স্টেশন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে উত্তরের জালিলে হ্রদ থেকে মধ্য ও দক্ষিণাংশে পানি সরবরাহ করা যায়।
কুনাইত্রা শহরের উত্তরে মাসাদা হ্রদ এবং মাসাদার পূর্বে তাবেরিয়ে হ্রদ কিংবা গোলান ও ফিলিস্তিনের মধ্যবর্তী জালিলে সাগর উপকূল এবং গোলানের পশ্চিমে জর্ডান নদীর মতো উঁচু জলের নদীর ধারা রয়েছে। এসব গুরুত্বপূর্ণ পানির উৎস ইসরায়েল দখল করে আছে। এভাবে ইসরায়েল এমন অবস্থা তৈরির চেষ্টা করছে যাতে এ অঞ্চলের দেশগুলো ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে। তো যাই হোক, এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েল অর্ধ শতাব্দী আগে পানি সন্ত্রাস শুরু করেছে এবং আজ যখন পশ্চিম এশিয়ায় নানা সংকট ও পানি যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, তখন তেল আবিব এ ধরনের সংকট সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করবে না।
শ্রোতা বন্ধুরা, এবারে আমরা বিশ্ব পানি দিবস সম্পর্কে কিছু কথা বলব। জাতিসংঘ 22শে মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করেছে এবং প্রতি বছর বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই দিবস উপলক্ষে একটি স্লোগান নির্ধারণ করা হয়। এবারের স্লোগান হল শান্তির জন্য পানি। এই স্লোগান ভবিষ্যতে পানির জন্য যুদ্ধের যে ধারণা প্রচলিত রয়েছে তার বিরুদ্ধে অবস্থান এবং এটি সচেতনতামূলক স্লোগান। 1950 থেকে 1990 সাল পর্যন্ত বিশ্বে পানির ব্যবহার 3 গুণ বেড়েছে, যা 20শ শতাব্দীর শুরুর তুলনায় 17 গুণ বেশি এবং গত 3 শতাব্দীর তুলনায় 45 গুণ। যদি বর্তমান হারে পানির ব্যবহার অব্যাহত থাকে তাহলে আশঙ্কা করা হচ্ছে যে 2025 সালের মধ্যে বিশ্বের অন্তত 1/4 মানুষের দেশগুলো যারা পানি সংকটে ভুগছে তারা সংঘাতে জড়িয়ে পড়বে, আর সবচেয়ে সংকট কবলিত এলাকা হচ্ছে মধ্যপ্রাচ্য।
পৃথিবীতে 261টি আন্তর্জাতিক নদী রয়েছে যেগুলো 2 বা ততোধিক দেশের উপর দিয়ে বয়ে গেছে। 2 বা 3 দেশের অভিন্ন নদীর পানি অর্থনৈতিক চালিকা শক্তির গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এটি সীমান্তে মতবিরোধেরও অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। উজানের দেশগুলো সাধারণত আরও সমৃদ্ধি অর্জনের জন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করায় ভাটির দেশগুলো প্রয়োজনীয় পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, ফলে বড় ধরনের বৈষম্য তৈরি হয়। বিশেষ করে উজানের দেশগুলো আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে একতরফাভাবে পানি অধিগ্রহণ করায় নিম্ন অঞ্চলের দেশগুলো চরম বিপদের সম্মুখীন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ অবস্থায় বিভিন্ন দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আগামীতে এ নিয়ে বিশ্বের বহু এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। পানির অভাব এই অঞ্চলের দেশগুলোর মধ্যকার রাজনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
যাই হোক, পানি নিয়ে দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা যেমন রয়েছে, তেমনি এটাও ঠিক যে বিশ্বের কিছু অঞ্চলে নদীগুলো দেশ বা জাতিগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবেও কাজ করেছে। ওই দেশগুলো দ্বন্দ্ব ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার পথ বেছে নিয়েছে এবং সমঝোতার মাধ্যমে অভিন্ন পানির ধারা ব্যবহার করে আঞ্চলিক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় ইসরায়েলের পানি সন্ত্রাস এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ব্যবহার নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইমাম সাজ্জাদ আলাইহি সালামের জন্মদিন। বিশ্ব ইতিহাস, নৈতিকতা ও আধ্যাত্মিকতার ক্ষেত্র সহ মানবীয় মূল্যবোধের সব ক্ষেত্রেই যাঁদের কাছে সবচেয়ে বেশি ঋণী, তাঁদের মধ্যে হযরত আলী বিন হুসাইন আলাইহিসসালাম তথা ইমাম সাজ্জাদের অবস্থান অত্যন্ত প্রজ্জ্বল ও শীর্ষস্থানীয়। সত্যিকারের ও উন্নত মানুষ করার এই মহান সাধক ইমাম জৈনুল আবেদিন বা খোদা প্রেমিকদের অলঙ্কার হিসেবেও খ্যাত। মহান আল্লাহর দরবারে অত্যাধিক সিজদায় মগ্ন থাকতেন বলে ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালামকে বলা হতো সাজ্জাদ। নৈতিকতা ও আধ্যাত্মিকতা যেন তাঁর অনুপম চরিত্র ও উচ্চতর জ্ঞান ও প্রজ্ঞার জাদুময় ছোঁয়ায় পেয়েছে চিরন্তন সৌন্দর্য ও অনির্বাণ প্রাণ। পবিত্র মদিনায় 38 হিজরিতে জন্ম নিয়েছিলেন হযরত হুসাইন বিন আলী আলাইহিসসালাম। এই মহাপুরুষের শুভ জন্মদিন বা পাঁচই শাবান উপলক্ষে সবাইকে জানাচ্ছি অজস্র মোবারকবাদ। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন আলাইহিসসালামের একমাত্র যে পুত্র বেঁচে ছিলেন তিনি হলেন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম। অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। অসুস্থ ছিলেন বলে তিনি ওই জিহাদে সরাসরি যোগ দিতে পারেননি। আসলে মহান আল্লাহ অলৌকিকভাবেই তাকে রক্ষা করেছিলেন মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ইসলামের সাংস্কৃতিক বিপ্লবের ভিত্তি রচনার জন্য। সে যুগে উমাইয়া শাসকরা ইসলাম সম্পর্কে সৃষ্টি করেছিল নানা অস্পষ্টতা ও সন্দেহ, ফলে খাঁটি ইসলামের রূপ ও খাঁটি ধর্মমত তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালাম। পিতার শাহাদাতের সময়ে ও নিজের বন্দী অবস্থায় এবং কারবালা বিপ্লবের পরবর্তী বছরগুলোতেও জুলুম অবিচারের বিরুদ্ধে কৌশলপূর্ণ সংগ্রাম জিয়ে রেখে তিনি মহান পিতা ইমাম হুসাইন আলাইহিসসালামের আদর্শকে জীবন্ত ও আরও প্রাণবন্ত করেন। এই মহান ইমাম ও তার ফুপু হযরত জৈনাব সালামুল্লাহি আলাইহা সাহসিকতাপূর্ণ নানা ভাষণ দিয়ে উমায়াদের আসল চরিত্র তুলে ধরেছিলেন জনগণের কাছে।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম তাঁর কাজ ও আচরণ ছাড়াও বেশ কিছু অনুপম দোয়ার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন গভীর খোদাপ্রেম, নৈতিকতা ও উন্নত আত্মার সৌন্দর্য। মানুষের মধ্যে অনেকেই এই অস্থিরতায় ভোগেন যে এই যে এত দোয়া করছি তা কেন কবুল হয় না। ইমামের কাছে ঠিক এমনই এক প্রশ্ন করেছিলেন বারবার প্রার্থনার পরও দোয়া কবুল না হওয়ার ফলে হতাশ হয়ে পড়া এক ব্যক্তি এবং ওই ব্যক্তির বন্ধু। জবাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা কি সময় মতো নামাজ আদায় করো না দেরি করে নামাজ পড়ো? তোমরা কি সৎ কাজের মাধ্যমে ও দরিদ্রদের দান সৎকা দেওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করছো? তোমরা কি বন্ধুদের সঙ্গে একই রূপ বজায় রাখো ও তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না? তোমরা কি কথা বলার সময় অশালীন ভাষা ব্যবহার করো না? তোমরা কি যাকাত দাও ও ঋণ শোধ করো? তোমরা কি কঠোর হৃদয় নিয়ে ফকিরদেরকে বিমুখ করে দাও না? তোমরা কি ইয়াতিমদের সাহায্যে এগিয়ে যাও?
এভাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম যখন একের পর এক প্রশ্ন করে চললেন, তখন দোয়া কবুলের ব্যাপারে নিরাশ হয়ে পড়া ওই ব্যক্তি লজ্জিত হয়ে বললেন, হে ইমাম, এসব ভালো কাজের কিছুই আমি করি না। তখন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তাহলে আল্লাহর কাছে কি আশা করছ? তোমাদের এই অবস্থা পরকালে তোমাদের জন্য সংকটের কারণ হওয়ার পাশাপাশি এই দুনিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে, যে কারণে তোমাদের দোয়াগুলো কবুল হয় না। তোমরা যদি আল্লাহর কথা শোনো তাহলে আল্লাহও তোমাদের কথা শুনবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম ইসলামের ইতিহাসের চরম দুর্যোগপূর্ণ সময়ে এ মহান ধর্মের সাংস্কৃতিক ও চিন্তাগত বিপ্লবের ভিত্তি গড়ার জন্য তুলে ধরেছিলেন খাঁটি ইসলামী শিক্ষা ও আদর্শের নানা দিক। তাঁর প্রচারিত সেসব শিক্ষার গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে খ্যাতি অর্জন করেছে সাইফা সাজ্জাদিয়া। অনেকেই একে আলে মুহাম্মদে জাবুর বলে থাকেন। দোয়া ও আল্লাহর প্রতি মনের গভীর আকুতি এবং আবেদন নিবেদনের আঙ্গিকে তুলে ধরা এসব বক্তব্যে রয়েছে সামাজিক, ধর্মীয় ও নৈতিক বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সেগুলো সব যুগের মানুষ ও মুসলমানের জন্যই মহাকল্যাণের উৎস, চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশক। এ ধরনের শিক্ষামূলক দোয়া হৃদয়ঙ্গম করা আত্মগঠন, নফসের বা প্রবৃত্তির পরিশুদ্ধি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক উচ্চতর লক্ষ্যগুলো উপলব্ধি সহ খোদাপ্রেমের অনুভূতি ও যুক্তি আয়ত্তের জন্য অত্যন্ত সহায়ক। এইসব দোয়ার আলোকিত প্রভাবে প্রভাবিত হওয়া তখনই সম্ভব হবে যখন মোমিন কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সেসবের গভীর তাৎপর্য নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করবেন।
ইমাম সাজ্জাদ আলাইসাল্লাম তার বিভিন্ন দোয়ায় মানুষকে এটা শেখাতে চেয়েছেন যে জীবনের সব পর্যায়েই আল্লাহর উপর নির্ভরতা জরুরি। আল্লাহ যেন মানুষের সব তৎপরতার মূল অক্ষে বা কেন্দ্রে থাকেন। আল্লাহর প্রতি হৃদয়ে গভীর প্রেম বা ঘনিষ্ঠতা সৃষ্টি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। অবশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাকে চেনাও জরুরি। আল্লাহকে চেনা ও জানার মধ্য দিয়েই খোদাপ্রেমিকের যাত্রা শুরু হয়। সৈফাই সাজ্জাদিয়ার প্রথম দোয়ায় আল্লাহর অনবদ্য ও অনুপম প্রশংসা করতে গিয়ে ইমাম বলেছেন, তুমি সেই আল্লাহ দর্শকদের দৃষ্টি যাকে দেখতে পায় না, বর্ণনাকারীদের চিন্তা বা কল্পনা শক্তি তোমার বর্ণনা দিতে অক্ষম। তুমি নিজ ক্ষমতা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছ সৃষ্টি জগৎ ও সৃষ্টিকুল এবং তাদের সৃষ্টি করেছ নিজ ইচ্ছায়। অথচ এর আগে এসব সৃষ্টির কোনো মডেল বা নমুনার অস্তিত্ব ছিল না।
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক দায়িত্ব সহ মানুষের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য সাইফায়ে সাজ্জাদিয়ায় স্থান পাওয়া ইমাম সাজ্জাদ আলাইহিসালামের দোয়াগুলো খুবই কার্যকর। বাবা মা সম্পর্কে তাঁর দোয়ার একাংশে বলা হয়েছে, হে আল্লাহ, আমার কণ্ঠ যেন বাবা মায়ের সামনে নিচু বা অনুচ্চ থাকে, আমার বক্তব্য যেন তাদের জন্য হয় সন্তোষজনক, আমার আচরণ যেন তাদের সামনে বিনম্র থাকে, তাদের জন্য আমার অন্তরকে দয়াদ্র করো, আমি যেন তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেই এবং আমাকে তাঁদের প্রতি কোমল ও স্নেহশীল করুন। রিসালাতুল হুকুক ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের আরেকটি অনন্য অবদান। এ গ্রন্থে স্থান পেয়েছে বিভিন্ন অধিকার সংক্রান্ত আলোচনা। এসবের মধ্যে রয়েছে মানুষের শরীরের নানা অঙ্গের অধিকার, নানা ধরনের ইবাদতের অধিকার, বাবা মা, শিক্ষক, ছাত্র, বন্ধু, স্বামী স্ত্রী, সন্তান, ভাই, উপকারকারী, সহচর, প্রতিবেশী, বন্ধু, অংশীদার, অর্থঋণ প্রার্থী, শত্রু, খারাপ লোক, ভিক্ষুক, দিনী ভাই, একসাথে বসবাসকারী, অধিকার এবং ইসলামের আশ্রয়ে থাকা কাফেরদের অধিকার সংক্রান্ত আলোচনা। যেমন পেটের অধিকার প্রসঙ্গে তিনি বলেছেন, পেটকে হারাম খাবারে পূর্ণ করো না এবং উদর ভর্তি করে খেও না।
ইমাম সাজ্জাদ আলাইসাল্লাম মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে বলেছেন, আল্লাহকে পুরোপুরি সন্তুষ্ট করার উপায় হল মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, সবসময় আল্লাহ যে আমাদের দেখছেন তা মনে রাখা ও নোংরা কাজ না করা এবং নিজ পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ইমামের দানশীলতা, সহিষ্ণুতা, মহত্ব, উদারতা ও ক্ষমাশীলতা শত্রুকেও করত অভিভূত ও ঘনিষ্ঠ মিত্র। ইমাম সাজ্জাদ বা জয়নুল আবেদিন আলাইসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আরও একবার সবাইকে মোবারকবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসের এমন এক যুগান্তকারী ঘটনা যা নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে প্রাচ্য ও পাশ্চাত্যের বড় বড় গবেষণা কেন্দ্রগুলোতে। ইরানের ইসলামী বিপ্লবের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তির একটা বড় অংশ যে অনেক আগেই তৈরি হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। মহাকবি ও দার্শনিক আল্লামা ইকবাল জামিয়াতি আকুয়াম বা জাতিগুলোর সমিতি শীর্ষক কবিতায় লিখেছেন, যদি তেহরান হয় জেনেভা প্রাচ্যের, তবে হয়তো বদলে যাবে তাকদীর এ ধরনের। আল্লামা ইকবাল বলেছিলেন, আমাদের মুসলিম সভ্যতা হচ্ছে সেমিটিক তথা আরব ও আর্য তথা ইরানি ভাবধারার মিশ্র উর্বরায়নের ফসল। মুসলিম সভ্যতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে আর্য মাতার কোমলতা বা দয়া ও সূক্ষ্মতা বা পরিশীলতা এবং সেমিটিক বাবার উন্নত ও মহৎ চরিত্র। পারস্য জয়ের সুবাদে মুসলমানরা তাই পেয়েছে যা পেয়েছিল রোমানরা গ্রিস জয়ের মাধ্যমে। কিন্তু পার্থক্য হল, পারস্য না থাকলে আমাদের মুসলমানদের সংস্কৃতি হয়ে পড়ত চরম এক পেশে।
আল্লামা ইকবাল তার দূরদৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে ইরানে এমন এক মহাপুরুষ ও ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে যিনি মানুষকে মুক্ত করবেন দাসত্ব আর দুঃখ বঞ্চনার শৃঙ্খল থেকে। এ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, অবশেষে আসবেন সেই মানুষ মুক্ত করতে, তাদের যারা বন্দী হয়ে আছে দাসত্বের কঠিন শৃঙ্খলে। বন্দিশালার দেয়ালের জানালাই আমি যেন সবই দেখছি। ইকবালের এই ভবিষ্যৎবাণী মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এই বিপ্লব কেবল ইরানি জাতিকে নয়, একই সঙ্গে গোটা মানব জাতিকে মুক্তির দিশা দিয়ে যাচ্ছে।
ইমাম মাহদী আলাইহিস সালামের পুনরাবির্ভাব সংক্রান্ত নির্ভরযোগ্য ইসলামী বর্ণনায় দেখা যায়, ইরানের বিভিন্ন অঞ্চলের জনগণ শেষ ত্রাণকর্তার বিশ্ব ইসলামী বিপ্লব সংগঠনের প্রাথমিক পর্যায়ে ও ভিত্তি গড়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এক ইসলামী বর্ণনায় এসেছে, কোম থেকে এক ব্যক্তি উত্থিত হবেন এবং তিনি জনগণকে তথা ইরানি জাতিকে সত্যের দিকে আহ্বান করবেন। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয়ে ইস্পাত কঠিন দৃঢ় হবে এবং তারা এতটা অক্লান্ত ও অকুতভয় হবেন যে যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্ত্রস্ত করবে না এবং তারা যুদ্ধে ক্লান্ত হবেন না। তারা সবসময় মহান আল্লাহর উপর নির্ভর করবেন আর শুভ পরিণতি কেবল মুত্তাকি পরহেজগারদের জন্যই নির্ধারিত।
অন্য এক ইসলামী বর্ণনায় এসেছে, তারা তথা ইরানি জাতি তাদের অভ্যুত্থান এবং বিপ্লব সফল করার পর নিজ শত্রুদের তথা পরাশক্তিগুলোর কাছে অনুরোধ করবে যে তারা যেন তাদের সার্বিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে, কিন্তু তারা এ ব্যাপারে জবরদস্তি করবে। তারা তথা ইরানি জাতির নিজ অধিকার দাবি করবে কিন্তু তাদেরকে তা দেয়া হবে না। তারা পুনরায় তা চাইবে, আবারও তাদের অধিকার দেয়া হবে না। তারা এই অবস্থা দেখে কাঁধে অস্ত্র তুলে নেবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখবে। অবশেষে তাদের অধিকার দেয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ করবে না। অবশ্যই সে তারা রুখে দাঁড়াবে এবং তোমাদের অধিপতির অর্থাৎ ইমাম মাহদীর হাতে বিপ্লবের পতাকা অর্পণ করা পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখবে। তাদের নিহত ব্যক্তিরা হবে সত্যের পথে শহীদ।
বিভিন্ন বর্ণনা অনুসারে অবশেষে ইরানি জাতি তার দীর্ঘমেয়াদী যুদ্ধে বিজয়ী হবে এবং যে দুই ব্যক্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে তারা ইরানি জাতির মাঝে আবির্ভূত হবেন। এ দুজনের একজন খোরাসানি, যিনি ফাকিহ ও মার্জা অথবা রাজনৈতিক নেতা হিসেবে, এবং অপরজন শুয়াইব ইবনে সালিহ, যিনি হবেন শ্যামলা বর্ণের চেহারা ও স্বল্প দাঁড়ি বিশিষ্ট। দ্বিতীয় এই ব্যক্তি হবেন তেহরান সংলগ্ন রেই বা রাই অঞ্চলের অধিবাসী। তিনি প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ইমাম মাহদী আলাইহিসালামের কাছে এ দুই ব্যক্তি ইসলামের পতাকা অর্পণ করে তাঁদের সর্বশক্তি নিয়ে তাঁর আন্দোলনে অংশগ্রহণ করবেন। আর শুয়াইব ইবনে সালি ইমামের সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন।
ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান অগ্রযাত্রা হযরত ইমাম মাহদী আল ইসলামের আবির্ভাব পর্যন্ত টিকবে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হয়তো বহু বছর অপেক্ষা করতে হবে, কিন্তু যা বলা যায় তা হল এ বিপ্লবের সেই পর্যন্ত টিকে থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ইরানের ইসলামী বিপ্লব লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। এ মহাবিপ্লব প্রভাব সৃষ্টি করেছে শুধু নাইজেরিয়ায় এবং পাকিস্তান, আফগানিস্তান ও কাশ্মীরেও এক অংশে। ইরানের সামরিক শক্তি আজ এতই শক্তিশালী যে রাশিয়া ও চীনের মতো পরাশক্তি পারস্য উপসাগর এবং আশেপাশের মহাসাগর অঞ্চলে ইরানের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে, আর এতে মার্কিন, পশ্চিমা ও ইহুদিবাদ ঘনিষ্ঠ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বুকে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক এবং তারা ইরানের নৌশক্তিকেও ব্যাপক মাত্রায় সমীহ করতে বাধ্য হচ্ছে।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী পর্বগুলোতে, তখনও আপনাদের সঙ্গ পাবো বলে আশা করছি।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।